সিসি টেনের 19th century রিভলিউশন ইন ইউরোপ এর ইউনিট 5 ন্যাশনালিজম ইন ইস্টার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন ইউরোপের হাঙ্গেরিয়ান ক্রাইসিস নিয়ে আলোচনা করছি, ন্যাশনালিজম নিয়ে আলোচনা করছি। বিষয়টা কি, 1956 খ্রিস্টাব্দে হাঙ্গেরি রুশ প্রভাব ও কঠোর সাম্যবাদী শাসনের বিরুদ্ধে এক জাতীয় বিদ্রোহ তৈরি করে। পোল্যান্ডে গোমুলকার ক্ষমতা লাভ হাঙ্গেরির জাতীয় আন্দোলনকে আরও উৎসাহিত করেছিল। হাঙ্গেরির যুব সম্প্রদায় ও শ্রমিকদের নেতৃত্বে 1956 খ্রিস্টাব্দের 23 অক্টোবর এই বিদ্রোহ শুরু হয় এবং সাময়িকভাবে তা সাফল্য লাভ করে। কিন্তু পরে 2 মাস ধরে রাশিয়া প্রচণ্ড সামরিক তৎপরতায় বিদ্রোহী হাঙ্গেরিকে দমন করে বিপ্লবের পূর্বকার শাসন পদ্ধতি পুনরায় স্থাপন করে। ফলে 1957 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে হাঙ্গেরিতে পুনরায় রাশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিপ্লব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাঙ্গেরির কেন্দ্রীয় সমিতি হেজেডাসের স্থলে নেগিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করে হাঙ্গেরির শাসন পরিচালনার দায়িত্ব প্রদান করে। কিন্তু হাঙ্গেরির কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেরো নেগির অজ্ঞাতসারে ওয়ারস চুক্তি অনুসারে রাশিয়ার নিকট সামরিক সাহায্য প্রার্থনা করে। ফলে 1956 খ্রিস্টাব্দের 25 অক্টোবর রুশ নেতৃত্বয় সুসলভ ও মেকওয়ান বুদাপেস্টে এসে হাঙ্গেরির শাসন ব্যবস্থায় নেগির নিয়োগ সমর্থন এবং কাদারকে পার্টির সেক্রেটারি নিযুক্ত করলেন। কিন্তু রাশিয়ার সেনাবাহিনী হাঙ্গেরির বিপ্লব দমনে নিযুক্ত হলে হাঙ্গেরিতে তীব্র প্রতিবাদ শুরু হয়। তাছাড়া বিশ্ব জনমত ও হাঙ্গেরিতে রাশিয়ার অনুসৃত নীতির তীব্র সমালোচনা করে। ফলে সোভিয়েত সরকার বুদাপেস্ট থেকে রুশ সৈন্য অপসারিত করে। কিন্তু অল্পদিনের মধ্যে নেগি ও কাদারের মতবিরোধ দেখা দিলে নেগি হাঙ্গেরির বিপ্লবকে জয়যুক্ত করার জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও পেটো ফ্রি পার্টি এই দুটি দলের প্রতিনিধিদের নিয়ে একটি যুগ্ম সভা আহ্বান করে। ফলে সুসলভ ও মেকওয়ান পুনরায় বুদাপেস্টে আগমন করেন এবং নেগির সোভিয়েত নেতৃত্বের নিকট ওয়ারস চুক্তি নাকচ করার দাবি জানায়। নেগির এই দাবি তাদের নিকট গ্রহণযোগ্য ছিল না। তারা কাদারের সঙ্গে পৃথক আলোচনা শুরু করে এবং নেগির পদচ্যুতির মাধ্যমে কাদারের প্রধানমন্ত্রিত্ব লাভের মাধ্যমেই এই আলোচনার পরিসমাপ্তি ঘটে। সোভিয়েত সৈন্যবাহিনী প্রায় 1 সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বিদ্রোহ দমনে সমর্থ হয়। কেন এই বিদ্রোহ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে রাশিয়ার প্রত্যক্ষ মদতে হাঙ্গেরিতে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। একাধিক ঘটনার ঘাত প্রতিঘাতের শেষে হাঙ্গেরিতে সোভিয়েতপন্থী সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে। সোভিয়েত অনুকরণে গঠিত হয় বামপন্থী হাঙ্গেরীয় গণপ্রজাতন্ত্র। সরকারি ক্ষমতা লাভ কেমন ছিল না, 1946 খ্রিস্টাব্দে জানুয়ারিতে হাঙ্গেরিতে এক সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্মল ল্যান্ড হোল্ডার্স দল এবং সমাজতন্ত্রী দল মিলিতভাবে 56% ভোট পেয়ে ক্ষমতায় আসে। বিশ্বযুদ্ধোত্তর হাঙ্গেরিতে প্রথম সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে রাজতন্ত্রের অবসান ঘটে এবং যুক্ত ফ্রন্টের শাসন শুরু হয়। কমিউনিস্ট দলের স্ট্যালিনপন্থী রাকোসি সহকারী প্রধানমন্ত্রী পদ আর স্ট্যালিন বিরোধী ইমরে নেগি লাভ করেন স্বরাষ্ট্র দপ্তরের কার্যভার। বিরোধীদের কীভাবে দমন করা হয় না, কমিউনিস্ট পার্টি স্বরাষ্ট্র দপ্তরের অপব্যবহারের দ্বারা ধীরে ধীরে নিশ্চিহ্ন করে ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। দেশবিরোধী অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ এনে বিরোধী দলকে কালিমালিপ্ত করা হয়। সমগ্র দেশ জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়। নতুন সরকার গঠন কিভাবে হয়েছিল না, 1947 খ্রিস্টাব্দের মে মাসে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটে। নতুন সরকারের গঠনের জন্য পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। জালিয়াতি ভরা এই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট, জাতীয়তাবাদী গণতন্ত্রী নেতা আপার্ট সাকালিসিস্ট এর নেতৃত্বে গঠিত হয় নবনির্বাচিত সরকার। সোভিয়েতিকরণ কিভাবে হয় না, স্টালিনের প্রত্যক্ষ মদতে নবগঠিত এই সরকারের সর্বেসর্বা হয়ে ওঠেন স্টালিনপন্থী রাকসি। 1949 খ্রিস্টাব্দের 20 আগস্ট হাঙ্গেরিতে সোভিয়েতের অনুকরণে বামপন্থী গণপ্রজাতন্ত্র গঠন করা হয়। ক্রেমলিন নেতৃবৃন্দ হাঙ্গেরির কমিউনিস্ট নেতাদের এটা বোঝাতে সক্ষম হন যে পশ্চিমী সাম্রাজ্যবাদী আক্রমণের হাত থেকে রক্ষার জন্য হাঙ্গেরিকে সোভিয়েত অনুকরণে পরিচালনা করা দরকার। এই সূত্র ধরে হাঙ্গেরির রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত মণ্ডলকে বা মডেলকে অনুসরণের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে কৃষি, শিল্প এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রে সোভিয়েত নীতি অনুসৃত হয়। স্টালিনের মৃত্যুর পূর্ব পর্যন্ত 1953 পর্যন্ত হাঙ্গেরিয়ান সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি সোভিয়েতের অনুকরণে হাঙ্গেরিকে সমাজতান্ত্রিক ধাঁচে গঠন করার চেষ্টা চালিয়ে যায়। হাঙ্গেরি সহ পূর্ব ইউরোপের পোল্যান্ড, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া সর্বত্র এই সোভিয়েতীকরণের প্রক্রিয়ার মাধ্যমে সাম্যবাদী রুশ শাসন কায়েম করা হয়। এ প্রসঙ্গে বুলগেরিয়ান বিখ্যাত কমিউনিস্ট নেতা জর্জ দিমিত্রভ বলেন, রাশিয়ার শাসন এবং পূর্ব ইউরোপে পপুলার ডেমোক্রেসির শাসন একই মুদ্রার এপিডোপিট। যদিও হাঙ্গেরির জাতীয়তাবাদের সোভিয়েত দমনের নীতি ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তদানীন্তন প্রধানমন্ত্রী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ সৈন্যবাহিনীর প্রবেশের সংবাদ পেয়ে খুব মর্মাহত হন এবং এই নীতির তীব্র সমালোচনা করেন নেহরু। হাঙ্গেরির রুশ নীতি সম্পর্কে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি ছিল মানবাধিকারের প্রশ্নে ঘনিষ্ঠভাবে জড়িত এবং কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অধিকার অন্য কোনো রাষ্ট্রের নেই। এই মতবাদ দ্বারা প্রভাবিত হয়েই পরবর্তীকালে জওহরলাল নেহরু তার মতের পরিবর্তন করে সোভিয়েত রাশিয়ার গৃহীত পথ প্রকাশ্যে সমর্থন না করলে তার প্রতি পরোক্ষভাবে সমর্থন জানান। যুক্তিতর্কের বাতাবরণ সৃষ্টি করে তিনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ প্রভাব থেকে হাঙ্গেরিকে মুক্ত করার জন্য এবং সোভিয়েত রাশিয়া ও হাঙ্গেরির নিরাপত্তা সুনিশ্চিত করে তোলার জন্য রুশ সরকারের এই নীতি তিনি সমর্থক। প্রকৃতপক্ষে হাঙ্গেরি সম্পর্কে ভারত সরকার সাধারণভাবে পরস্পর বিরোধী নীতি গ্রহণ করে। প্রথম দিকে মানবিকতার প্রশ্ন স্বাধিকারের যুক্তির উপর নির্ভর করে হাঙ্গেরির জনসাধারণ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ স্থির করার অধিকারের উপর জোর দিয়েছিল। হাঙ্গেরির পক্ষে মতামত ব্যক্ত করে কিন্তু পরে রাশিয়ার নীতি অন্যভাবে ব্যাখ্যা করে হাঙ্গেরির স্বাধিকার প্রতিষ্ঠাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে। প্রকৃতপক্ষে রাশিয়ার প্রতি ভারতের পক্ষপাতিত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত সরকারের পক্ষপাতিত্ব নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। অর্থাৎ এদিক থেকে আমরা বলতে পারি যে ভারত হাঙ্গেরির প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করে এবং সর্বোপরি পররাষ্ট্রিক ক্ষেত্রে ভারতবর্ষ প্রত্যেকটি দেশের পাশে দাঁড়িয়ে নিরপেক্ষতার নীতি বজায় রেখে যেমন একদিকে নিজেদের পররাষ্ট্র নীতিকে স্ট্রং করেছিল সেরকম দুর্বল রাষ্ট্রের পক্ষে যে জোর সওয়াল করেছিল তা বলার অপেক্ষা রাখে না।